এখন শুনবেন সূরা বাকারার 284 ও 285 নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। লিল্লাহি মা ফিস السماوات وما في الأرض وإن تبدوا ما في أنفسكم أو تخفوه يحاسبكم به الله يغفر لمن يشاء ويعذب من يشاء والله على كل شيء
বিসমিল্লাহির রহমানির রহিম। যা কিছু আকাশমণ্ডলীতে রয়েছে আর যা কিছু পৃথিবীতে আছে সবই আল্লাহর। তোমরা তোমাদের মনের কথা প্রকাশ করো বা নাই করো, আল্লাহ তোমাদের কাছ থেকে তার হিসাব নেবেন। তারপর যাকে ইচ্ছা তিনি ক্ষমা করবেন এবং যাকে ইচ্ছা শাস্তি দেবেন। আল্লাহ সকল বিষয়ে সর্বশক্তিমান। রাসূল বিশ্বাস রাখেন সেই সব বিষয় সম্পর্কে যা তাঁর পালনকর্তার পক্ষ থেকে তাঁর কাছে অবতীর্ণ হয়েছে, এবং মুসলমানরাও বিশ্বাস রাখে আল্লাহর প্রতি, তাঁর ফেরেশতাদের প্রতি, তাঁর গ্রন্থসমূহের প্রতি এবং তাঁর পয়গম্বরদের প্রতি। তারা বলে, আমরা তাঁর পয়গম্বরদের মধ্যে কোনো তারতম্য করি না। তারা বলে, আমরা শুনেছি এবং কবুল করেছি, আমরা তোমার ক্ষমা চাই হে আমাদের পালনকর্তা, তোমারই দিকে প্রত্যাবর্তন করতে হবে। সাদাকাল্লাহুল আলিয়ুল আযীম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। আজ সোমবার 9 সেপ্টেম্বর, 24 আশ্বিন এবং ফার্সি 17 মেহের। রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আশরাফুর রহমান। এ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতে শর্টওয়েভ 25 মিটার ব্যান্ডে 11610 কিলোহার্টজে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শুনতে এবং ওয়েবসাইট ভিজিট করতে লগ ইন করুন এই ঠিকানায় parstoday.ir/bn। এবারে আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। শুরুতেই থাকছে বিশ্বের সর্বশেষ খবরাখবর নিয়ে যথারীতি বিশ্ব সংবাদ। এরপর সংবাদ বিশ্লেষণমূলক অনুষ্ঠান দৃষ্টিপাতে থাকবে ফিলিস্তিনের ইসলামী জিহাদ আন্দোলনের মহাসচিব এবং হামাসের রাজনৈতিক শাখার প্রধানের সঙ্গে ইরানের প্রেসিডেন্টের টেলিফোন সংলাপ সম্পর্কে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা এবং মার্কিন যুক্তরাষ্ট্রের প্রাক নির্বাচন পর্যবেক্ষক দলের সঙ্গে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর বৈঠক সম্পর্কে আমাদের বিশেষ সংবাদদাতার পাঠানো প্রতিবেদন। এরপর থাকবে শ্রোতাদের চিঠিপত্রের আসর প্রিয়জন, আর প্রান্তিক আয়োজনে থাকবে পত্রপত্রিকার পাতার অনুষ্ঠান কথাবার্তা। সবশেষে সংক্ষিপ্ত সংবাদ, তবে সবকিছুর আগে বিশ্ব সংবাদ।
রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। সংবাদ শিরোনাম, ফিলিস্তিনের প্রতিরোধ সংগ্রামীদের মোকাবেলায় ব্যর্থতার কথা স্বীকার করলেন ইসরায়েলি মুখপাত্র। সব ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দিতে হামাসের আহ্বান। ফিলিস্তিনিদের অভিযানে নিহত ইসরায়েলির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 800 জনে, গাজায় শহীদের সংখ্যা 560, লেবানন সীমান্তে ব্যাপক উত্তেজনা। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে লিভার প্রতিস্থাপনে জরুরি ভিত্তিতে বিদেশে নেওয়া দরকার বলে জানিয়েছে দেশটির একটি মেডিকেল বোর্ড। এবং ফিলিস্তিন ও ইহুদিবাদী ইসরায়েলের মধ্যে চলমান সংঘর্ষে সিপিআইএমের উদ্বেগ প্রকাশ, ফিলিস্তিনি জনগণের বৈধ অধিকার নিশ্চিত করার দাবি। আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধুরা, সংবাদ শিরোনাম শুনলেন। এবার বিস্তারিত বিশ্ব সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সোহেল আহমেদ। দখলদার ইসরায়েলের সেনাবাহিনীর মুখপাত্র রিচার্ড হেথ ফিলিস্তিনের প্রতিরোধ সংগ্রামীদের মোকাবেলায় ব্যর্থতার কথা স্বীকার করেছেন। তিনি বলেছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আমরা ব্যর্থ হয়েছে। ইসরায়েলি সেনা মুখপাত্রের বরাতে ইহুদিবাদী পত্রিকা টাইমস অব ইসরায়েল জানিয়েছে, তারা এখন পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে পারেননি, তবে তারা আশা করছেন আজ শেষ বেলার মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে সক্ষম হবেন। ইসরায়েলের ভেতরে 8টি পয়েন্টে এখনও ইসরায়েলি বাহিনীর সঙ্গে ফিলিস্তিনি সংগ্রামীদের যুদ্ধ চলছে বলে তিনি জানান। হামাস সহ ফিলিস্তিনের আরও কয়েকটি প্রতিরোধকামী সংগঠন শনিবার সকাল থেকে ইসরায়েলের দখলদারিত্বের বিরুদ্ধে বিশাল আকারের সামরিক অভিযান শুরু করে। অভিযানে এ পর্যন্ত কয়েকশো সেনাসহ 800 ইসরায়েলি নিহত হয়েছে। এছাড়া আরও 700 বেশি সেনা ও অবৈধ বসতি স্থাপনকারী ইহুদিবাদী নিখোঁজ রয়েছে। আহত ইসরায়েলির সংখ্যা কয়েক হাজার। ফিলিস্তিনের ইসলামী জিহাদ আন্দোলন বলেছে, ইহুদিবাদী ইসরায়েল যদি তার আরও বেশি সেনার লাশ পড়া দেখতে না যায় তাহলে তাকে পরাজয় মেনে নিতে হবে। টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে এ হুঁশিয়ারি উচ্চারণ করেছেন জিহাদ আন্দোলনের মহাসচিব জিয়াদ আন-নাখালা। দখলদার ইসরায়েলের বিরুদ্ধে ফিলিস্তিনি যোদ্ধাদের বিরোচিত সামরিক অভিযান শুরুর পর এই ভাষণ দেন নাখালা। জিহাদ নেতা নাখালা বলেন, ফিলিস্তিনি যোদ্ধারা কয়েক ডজনের চেয়ে অনেক বেশি ইসরায়েলি সেনা ও বসতি স্থাপনকারীকে আটক করেছে। শুধুমাত্র জিহাদ আন্দোলনের হাতেই 30 ইসরায়েলি বন্দী রয়েছে। ইসরায়েল সরকারকে পরাজয় মেনে নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, আরও বেশি ইসরায়েলি সেনাকে হত্যা বা আটকের হাত থেকে রক্ষা করতে হলে তেল আবিবকে পরাজয় মেনে নিতে হবে। এদিকে ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের মুখপাত্র আব্দুল লতিফ আল কানু বলেছেন, দখলদার ইসরায়েলে আটক সব ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দিতে হবে এবং পশ্চিম তীর ও বাইতুল মুকাদ্দাস বিশেষ করে মসজিদুল আকসায় সব ধরনের উস্কানিমূলক তৎপরতা বন্ধ করতে হবে। তিনি বলেন, আজ সকালেও ইসরায়েলের ভেতরে দখলদার বাহিনীর সঙ্গে ফিলিস্তিনি সংগ্রামীদের লড়াই হয়েছে এবং নতুন করে আরও ইহুদিবাদীকে আটক করে গাজায় আনা হয়েছে। এই মুহূর্তে ইসরায়েলি কারাগারগুলোতে আটক রয়েছে অন্তত 5,200 ফিলিস্তিনি, যাদের মধ্যে বহু নারী ও শিশু রয়েছে। এদিকে দখলদার ইসরায়েলের যুদ্ধমন্ত্রী ড্যানিয়েল হাগারি হামাসের সামরিক ও রাজনৈতিক সব নেতাকে হত্যার হুমকি দিয়েছে। মুসলিম ফিলিস্তিনিদের উপর ইসরায়েলের নির্বিচার বিমান হামলাও অব্যাহত রয়েছে। এ পর্যন্ত বহু আবাসিক ভবন ধ্বংস করে দেওয়া হয়েছে। ইসরায়েলি হামলায় এ পর্যন্ত 560 বেসামরিক ফিলিস্তিনি শহীদ এবং 2,900 জন আহত হয়েছেন। শহীদদের মধ্যে অন্তত 78টি শিশু ও 41 জন নারী রয়েছেন। দখলদার ইসরায়েলিদের হত্যা, নির্যাতন ও পাশবিকতায় অতিষ্ঠ ফিলিস্তিনি জাতির পিঠ দেয়ালে ঠেকে গেছে। প্রতিরোধ ছাড়া তাদের সামনে ভিন্ন কোনো পথ বাকি নেই। ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস গত শনিবার ইসরায়েল বিরোধী আলাক্সা তুফান অভিযানের প্রথম প্রহরে অন্তত 100 ইহুদিবাদীকে ধরে গাজা উপত্যকায় নিয়ে গেছে। হামাসের সিনিয়র নেতা মুসা আবু মারজুক রোববার রাতে এ সংখ্যা নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, এসব বন্দীর মধ্যে বহু ইসরায়েলি সেনা কর্মকর্তা রয়েছে। অন্যদিকে ইসলামী জিহাদ আন্দোলনের মহাসচিব জিয়াদান নাখালা জানিয়েছেন, তার সংগঠনের যোদ্ধাদের হাতে আটক রয়েছে 30 ইসরায়েলি, এদের মধ্যে অনেক ইহুদিবাদী সেনা রয়েছে। এদিকে দখলদার ইসরায়েল ও লেবাননের সীমান্তে ব্যাপক উত্তেজনা দেখা দিয়েছে। এরই মধ্যে সীমান্ত বেড়া ভেঙে একদল সশস্ত্র ব্যক্তি দক্ষিণ লেবানন দিয়ে ইসরায়েলে প্রবেশ করেছে বলে খবর পাওয়া যাচ্ছে। এ অবস্থায় দখলদার ইসরায়েল আকাশে বিমান উড়িয়েছে, ড্রোন উড়িয়েছে বলে বিভিন্ন সূত্র খবর দিচ্ছে। অন্যদিকে গাজা উপত্যকায় সম্পূর্ণ অবরোধের নির্দেশ জারি করেছে দখলদার ইসরায়েলের যুদ্ধমন্ত্রী ইয়োয়াব গ্যালান্ট। তিনি বলেছেন, আমি গাজা উপত্যকা সম্পূর্ণ অবরোধের নির্দেশ দিয়েছি। বিদ্যুৎ, খাবার, গ্যাস সহ সব কিছুই সেখানে বন্ধ থাকবে। আমরা মানব পশুদের সঙ্গে লড়াই করছি এবং আমাদের সেভাবেই পদক্ষেপ নিতে হবে। এর আগে হামাসের পক্ষ থেকে অবশ্য বলা হয়েছে তারা সব ধরনের পরিস্থিতি মোকাবেলার জন্য প্রস্তুত রয়েছেন। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে। বাংলাদেশে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে লিভার প্রতিস্থাপনে জরুরি ভিত্তিতে বিদেশে নেওয়া দরকার বলে জানিয়েছে দেশটির একটি মেডিকেল বোর্ড। আজ সংবাদ সম্মেলনে খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়। এ সম্পর্কে বিস্তারিত বলছেন ঢাকা থেকে আমাদের বিশেষ সংবাদদাতা।
বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে লিভার প্রতিস্থাপনে জরুরি ভিত্তিতে বিদেশ নেওয়া দরকার বলে জানিয়েছে মেডিকেল বোর্ড। আজ সোমবার রাজধানীর ইভারকেয়ার হাসপাতালের কনফারেন্স হলে সংবাদ সম্মেলনে খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের সদস্যরা এ তথ্য জানান। মেডিকেল বোর্ডের সদস্যরা বলেছেন, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া মৃত্যুর ঝুঁকি এখন অনেক বেশি। লিভার প্রতিস্থাপনের জন্য জরুরি ভিত্তিতে তাকে বিদেশ নেওয়া দরকার। সংবাদ সম্মেলনে মেডিকেল বোর্ডের সমন্বয়ক ডাক্তার এস এম সিদ্দিকি বলেন, খালেদা জিয়ার পেটে ও বুকে পানি জমেছে, সেই পানি ঝরছে, লিভার জীবাণু আক্রান্ত হয়ে গেছে। অসুস্থ খালেদা জিয়াকে আর বাসায় নেয়ার মতো কোনো অবস্থায় নেই। তাকে এখন আমাদের উচ্চমাত্রার অ্যান্টিবায়োটিক দিতে হচ্ছে। চিকিৎসক সিদ্দিকি বলেন, বেগম জিয়ার শরীরের অভ্যন্তরীণ রক্তক্ষরণ হওয়ায় এ পর্যন্ত 4 ব্যাগ রক্ত দেওয়া হয়েছে। 24 ঘন্টা তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হচ্ছে। এখন উন্নত চিকিৎসাই তার একমাত্র ভরসা। 2 বছর আগে টিপস পদ্ধতিতে চিকিৎসা হলে বেগম জিয়ার পেটে ও হৃদযন্ত্রে রক্তক্ষরণ হতো না। ওনার অবস্থাও এত আশঙ্কাজনক হতো না বলে জানান চিকিৎসক।
আমাদের সমস্ত চিকিৎসার অপশনগুলো সবগুলো প্রায় শেষ হয়ে এসেছে আর আমাদের হাতে কোনো অপশন নাই। যদি আমরা 2 বছর আগে টিপস প্রসিডিউরটা করতে পারতাম, তাহলে আজকে ওনার পেটে এবং বুকে কোনো পানি জমা হতো না।
বাদশা রহমান, রেডিও তেহরান, ঢাকা।
ভারতের 5টি রাজ্যের বিধানসভা নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। আজ দুপুরে নির্বাচন কমিশনের পক্ষ থেকে যেসব রাজ্যে বিধানসভা নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে সেগুলো হচ্ছে রাজস্থান, ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, তেলেঙ্গানা ও মিজোরাম। সংবাদ সম্মেলন করে আজ নির্বাচনের তফসিল ঘোষণা করেন মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার। মিজোরামে বিধানসভা নির্বাচন হতে চলেছে 7 নভেম্বর, মধ্যপ্রদেশে নির্বাচন হবে 17 নভেম্বর, ছত্তিশগড়ে 2 দফায় নির্বাচন হবে, প্রথম দফায় 7 নভেম্বর ও দ্বিতীয় দফায় 17 নভেম্বর, রাজস্থানে নির্বাচন হবে 23 নভেম্বর, 30 নভেম্বর নির্বাচন হবে তেলেঙ্গানায়। সব প্রদেশের নির্বাচন ঘোষণা করা হবে আগামী 3 ডিসেম্বর। ফিলিস্তিন ও ইহুদিবাদ ইসরায়েলের মধ্যে চলমান সংঘর্ষে উদ্বেগ প্রকাশ করেছে ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী বা সিপিআইএম। দলটির পক্ষ থেকে অবিলম্বে সংঘর্ষ বন্ধ করার আহ্বান জানানো হয়েছে। বিস্তারিত জানিয়েছেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা।
ফিলিস্তিন ও ইহুদিবাদী ইসরায়েলের মধ্যে চলমান সংঘর্ষে উদ্বেগ প্রকাশ করেছে ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী বা সিপিআইএম। দলটির পক্ষ থেকে অবিলম্বে সংঘর্ষ বন্ধ করার আহ্বান জানানো হয়েছে। সিপিআইএমের পলিটব্যুরো এক বিবৃতিতে বলেছে, আমরা হামাস এবং ইসরায়েলি সেনার পাল্টাপাল্টি হামলার তীব্র নিন্দা করছি। ইতোমধ্যেই বহু মানুষ প্রাণ হারিয়েছেন। ঘটনার গতি প্রকৃতি ইঙ্গিত দিচ্ছে সংঘর্ষ অবিলম্বে থামানো না গেলে আরও বহু মানুষ প্রাণ হারাবেন। দলটির পক্ষ থেকে সাফ জানানো হয়েছে, জাতিসংঘকে অবশ্যই স্বদেশে ফিলিস্তিনি জনগণের বৈধ অধিকার নিশ্চিত করতে হবে। সমস্ত ইসরায়েলি অবৈধ বসতি এবং ফিলিস্তিন জুড়ে থাকা অবৈধ ইসরায়েলি দখলদারদের হটাতে হবে এবং জাতিসংঘের নিরাপত্তা পরিষদে গৃহীত দ্বিরাষ্ট্র ফর্মুলায় ইসরায়েল এবং ফিলিস্তিন নামে 2টি পৃথক রাষ্ট্র গঠন করতে হবে। চুক্তি অনুযায়ী ফিলিস্তিনের রাজধানী হবে ঐতিহাসিক পূর্ব জেরুজালেম শহর। সাম্প্রতিক সংঘর্ষের জন্য ইহুদিবাদী ইসরায়েলের সমালোচনা করে সিপিআইএমের পলিটব্যুরো বলেছে, ইসরায়েলের উগ্র ডানপন্থী নেতানিয়াহুর সরকার নির্বিচারে ফিলিস্তিনের জমি দখল করে পশ্চিম তীরে ইহুদি বসতি স্থাপন করেছে। শনিবারের সংঘর্ষ শুরুর আগে চলতি বছরে 40 জন শিশুসহ 248 জন ফিলিস্তিনিকে হত্যা করেছে দখলদার বাহিনী। ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী পলিটব্যুরো জাতিসংঘ এবং ভারত সরকার সহ আন্তর্জাতিক সম্প্রদায়কে অবিলম্বে এই সংঘাতের অবসান নিশ্চিত করতে এবং জাতিসংঘের প্রস্তাব বাস্তবায়নের জন্য কাজ করার আহ্বান জানিয়েছে। আব্দুল হাকিম, রেডিও তেহরান, কলকাতা।
রেডিও তেহরান খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট parstoday.ir/bn।
ফিরছি বিশ্ব সংবাদে। ইরানের প্রেসিডেন্ট সাইয়েদ ইব্রাহিম রাইসি ইহুদিবাদী ইসরায়েলকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, আঞ্চলিক সমীকরণ বদলে গেছে এবং যুদ্ধ করে আর তেল আবিব পার পাবে না, বরং এখন থেকে যে কোনো ধরনের যুদ্ধ ইহুদিবাদীদের জন্য ক্ষতির কারণ হবে। ইরানের প্রেসিডেন্ট তার বার্তায় বলেন, নিঃসন্দেহে আঞ্চলিক নিরাপত্তা বিঘ্নিত করার দায় ইহুদিবাদী সরকার ও তার সহযোগীদের এবং তাদেরকেই এজন্য জবাবদিহি করতে হবে। প্রেসিডেন্ট রাইসি ইসরায়েল বিরোধী যুদ্ধে ফিলিস্তিনি জনগণের পাশে থাকার জন্য মুসলিম জাতিগুলোর প্রতি আহ্বান জানান। ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস ও ইহুদিবাদী ইসরায়েলের মধ্যে চলমান ভয়াবহ যুদ্ধের মধ্যে রুদ্ধদ্বার বৈঠক করেছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ, কিন্তু এই ইস্যুতে সংস্থাটি কোনো যৌথ বিবৃতি দিতে ব্যর্থ হয়েছে। এ অবস্থায় গতকাল নিরাপত্তা পরিষদ জরুরি অধিবেশনে বসে। বৈঠকে 15টি সদস্য দেশের প্রতি হামাসের বিরুদ্ধে কঠোর নিন্দা জানানোর আহ্বান জানায় মার্কিন যুক্তরাষ্ট্র, কিন্তু রাশিয়ার বিরোধিতার কারণে যৌথ বিবৃতি দেয়া সম্ভব হয়নি। ফিলিস্তিনের প্রতিরোধ যোদ্ধা এবং ইহুদিবাদ ইসরায়েলের মধ্যে চলমান সংঘাতের প্রেক্ষাপটে ফিলিস্তিনিদের সাহায্য করতে ইসলামী সহযোগিতা সংস্থা বা ওয়াইসির জরুরি বৈঠক ডাকার আহ্বান জানিয়েছে ইরান ও প্রতিবেশী ইরাক। ফিলিস্তিনি যোদ্ধাদের সঙ্গে ইহুদিবাদ ইসরায়েলের চলমান যুদ্ধের মধ্যে পূর্ব ভূমধ্যসাগরে যুদ্ধ জাহাজের বহর পাঠাচ্ছে আমেরিকা। ইহুদিবাদ ইসরায়েলের প্রতি সমর্থন জানাতেই পেন্টাগন এই পদক্ষেপ নিয়েছে। শ্রোতা বন্ধুরা, বিশ্ব সংবাদে এই ছিল আমাদের সর্বশেষ আয়োজন। সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।
বিশেষ সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। অনুষ্ঠানে এই পর্যায়ে আপনাদের সঙ্গে যোগ দিচ্ছি আমি মোহাম্মদ আমির হোসেন। এবারে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে। ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট বলেছেন, ইহুদিবাদী শাসনের পতন ঘটছে এবং প্রতিরোধ ফ্রন্ট বিজয়ের শিখরে উঠছে। এই সম্পর্কে এখন শুনুন আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা, পড়ে শোনাচ্ছেন রেজওয়ান হোসেন।
ইরানের প্রেসিডেন্ট ফিলিস্তিনের ইসলামী জিহাদ আন্দোলনের মহাসচিব এবং হামাস আন্দোলনের রাজনৈতিক ব্যুরোর প্রধানের সাথে পৃথক সাক্ষাতে ফিলিস্তিনের সাম্প্রতিক ঘটনাবলী নিয়ে আলোচনার সময় জোর দিয়ে বলেছেন যে ইহুদিবাদী শাসনের পতন ঘটছে এবং প্রতিরোধ ফ্রন্ট বিজয়ের শিখরে উঠছে। ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের রাজনৈতিক কার্যালয়ের প্রধান ইসমাইল হানিয়ার সাথে টেলিফোন আলাপে ইরানের প্রেসিডেন্ট সাইয়েদ ইব্রাহিম রাইসি ইসরায়েলের অভ্যন্তরে ফিলিস্তিনি মুজাহিদের দুঃসাহসিক সামরিক অভিযানের প্রশংসা করে এটাকে মুসলিম উম্মার কৃতিত্ব, সম্মান ও গৌরব হিসেবে উল্লেখ করেন। ইরানের প্রেসিডেন্ট ফিলিস্তিনের ইসলামী জিহাদ আন্দোলনের মহাসচিব জিয়াদ নাখালের সাথেও টেলিফোন আলাপে মুজাহিদিন এবং ফিলিস্তিনের প্রতিরোধ বাহিনীর বিস্ময়কর বিজয়ে ফিলিস্তিনি জাতিকে ইরানের সরকার ও জাতির পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। রাইসি আরও বলেছেন, গত কয়েকদিনে দখলদার ইসরায়েলে যা ঘটেছে তা বিগত 70 বছরের মধ্যে ছিল নজিরবিহীন ও অনন্য ঘটনা। আপনারা এই সফল অভিযানের মাধ্যমে মুসলিম জাতিকে সত্যিই গর্বিত ও খুশি করেছেন। ফিলিস্তিনের বীর যোদ্ধারা গত শনিবার ভোর রাত থেকে ইসরায়েলের বিরুদ্ধে প্রথমবার আলাক্সার তুফান নামে সাড়াশি অভিযান শুরু করে। এ সময় তারা রকেট বৃষ্টির মাধ্যমে ইসরায়েলের বিভিন্ন শহরকে কার্যত অগ্নিকুণ্ডে পরিণত করেছে। এছাড়াও প্রথমবারের মতো ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধারা গাজার সীমানা প্রাচীর অতিক্রম করে ইহুদিবাদী বসতিতে প্রবেশ করে এবং বেশ কিছু এলাকায় অভিযান চালিয়ে ইসরায়েলি সৈন্যদের সাথে প্রচণ্ড সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষ এখনও অব্যাহত রয়েছে এবং ইসরায়েলি সেনারা পরিস্থিতিকে নিয়ন্ত্রণ করতে এখন পর্যন্ত ব্যর্থ হয়েছে। ফিলিস্তিনিদের এই নজিরবিহীন অভিযানে বহু ইসরায়েলির প্রাণহানি ছাড়াও তারা আর্থিক, রাজনৈতিক ও নিরাপত্তা ক্ষেত্রে মারাত্মক রকমের ক্ষতির শিকার হয়েছে। ফিলিস্তিনিদের এই দুঃসাহসিক অভিযানের ফলে ইসরায়েল অপরাজেয় বলে যে কথা প্রচলিত ছিল তা মিথ্যা প্রমাণিত হয়েছে।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.ir/pn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
ফিরে আসছে দৃষ্টিপাতে। এবারে দৃষ্টি দেব বাংলাদেশের দিকে। যুক্তরাষ্ট্রের প্রাক নির্বাচন পর্যবেক্ষক দলের সঙ্গে আজ বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর বৈঠক হয়েছে। এ সম্পর্কে এখন রয়েছে ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধির পাঠানো প্রতিবেদন।
নির্বাচন নিয়ে বিএনপির সঙ্গে সমঝোতার কোনো সুযোগ নেই বলে যুক্তরাষ্ট্রের প্রাক নির্বাচন পর্যবেক্ষক দলকে জানিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ। আজ সোমবার দুপুরে রাজধানীর বনানীর শেরাটন হোটেলে প্রায় 3 ঘন্টার বৈঠক শেষে এ তথ্য জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের প্রাক নির্বাচনী 12 সদস্যের প্রতিনিধি দলের বৈঠকে তারা পরিস্থিতি ও সরকারের অবস্থান জানতে চেয়েছে। নির্বাচনের পরিবেশ এবং বাস্তব অবস্থা, কোনো ভায়োলেন্সের আশঙ্কা আছে কিনা, এসব বিষয়ে তারা পর্যবেক্ষণ করছেন। প্রতিনিধি দল কোনো প্রস্তাব দিয়েছে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, তারা কোনো প্রস্তাব দেয়নি, তবে আলোচনায় উঠে এসেছে বিএনপির দাবির বিষয়গুলো। তখন যুক্তরাষ্ট্রের প্রাক নির্বাচন পর্যবেক্ষক দল জানতে চেয়েছে এ বিষয়ে এখন কোনো সমঝোতার আর সুযোগ আছে কিনা, কিন্তু আমরা জানিয়েছি এ বিষয়ে আলোচনারই আর কোনো সুযোগ নেই।
কম্প্রোমাইজ অ্যাডজাস্টমেন্ট করার যে স্পেস, সেই স্পেসটা বিএনপি রাখেনি, তারা সেই স্পেসটাকে ব্লক করে দিচ্ছে। তারা প্রধানমন্ত্রী পদতে আচ্ছা, আমরা তাদেরকে জিজ্ঞাসা করছি প্রতিনিধি দলকে, প্রধানমন্ত্রী কেন পদতে। প্রতিনিধি দল অবশ্য বলেছেন তারা কোনো বিষয়ে মধ্যস্থতা করতে আসেনি, তারা এখানে একটা ভালো নির্বাচন দেখতে চান।
এর আগে সকালে মার্কিন প্রাক নির্বাচন পর্যবেক্ষক দল গুলশানে বৈঠক করেছে বিএনপি নেতৃবৃন্দের সঙ্গে। বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, শেখ হাসিনার অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। এটার তো আর কোনো উন্নয়ন হয়নি, বরং আরও অবনতি হয়েছে বলে দাবি করেন এই বিএনপি নেতা। গত কয়েকটি নির্বাচনে তারা ভোটাধিকার হরণ করেছে, ভোট চুরির প্রকল্প এখন আরও শক্তিশালী হয়েছে, দমন নিপীড়ন আরও বেশি বাড়ছে বলেও মার্কিন নির্বাচন পর্যবেক্ষক দলের কাছে অভিযোগ করা হয়েছে, এমনটা জানিয়েছেন আমির খসরু মাহমুদ চৌধুরী। এক প্রশ্নের জবাবে খসরু বলেন, এই সরকারের অধীনে নির্বাচন হলে দেশের জনগণ এখন আর ভোট দিতে পারবে না।
এখন যুক্তরাষ্ট্র থেকে ডেলিগেশন আসছে একই উদ্দেশ্য নিয়ে, তারা বাংলাদেশের নির্বাচনী যে পরিবেশ পর্যবেক্ষণ করতে আসছে, আগামী দিনের একটি সুষ্ঠু নির্বাচন হবে কি না। কারণ সকলের মনে আজকে বাংলাদেশের নির্বাচনী যে প্রশ্ন জেগেছে, তারা সেই প্রেক্ষাপটে বাংলাদেশে এসছে জানার জন্য।
বাদশা রহমান, রেডিও তেহরান, ঢাকা।
প্রতিবেদনটি শুনলেন, আর এরই সঙ্গে শেষ হলো সংবাদ ভাষ্য অনুষ্ঠান দৃষ্টিপাত। আপনি অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। এবার রয়েছে শ্রোতাদের চিঠিপত্রের আসর, প্রিয়জন।
প্রিয়জন, শ্রোতা বন্ধুরা, আপনাদের সবাইকে অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা জানিয়ে শুরু করছি চিঠিপত্রের আসর, প্রিয়জন। আজকের আসর উপস্থাপনায় রয়েছি আমরা তিনজন। আমি গাজী আব্দুর রশিদ,
আমি আক্তার জাহান,
এবং আমি আশরাফুর রহমান। প্রত্যেক আসরের মতো আজও একটি বাণী শুনিয়ে আসর শুরু করব। বিশ্বনবীর আহলে বাইতের সদস্য ইমাম জাফর সাদিক আলাইহিসাল্লাম বলেছেন, সংসারে স্বামীকে তার পরিবারের ব্যাপারে তিনটি বিষয় মেনে চলতে হবে, যদি ওই তিনটি গুণ বা বিষয় তার মধ্যে নাও থাকে। বিষয় তিনটি হলো সুন্দর আচরণ, পরিমিত দানশীলতা এবং পরিবারের সম্ভ্রম ও সম্মানের ব্যাপারে ধৈর্যশীলতা নিয়ে সংবেদনশীল ও সাহসী থাকা।
খুবই গুরুত্বপূর্ণ একটি বাণী শুনলাম। আমরা সবাই তা মেনে চলার চেষ্টা করব। এ কামনায় নজর দিচ্ছি ইমেলে আসা চিঠিপত্রের দিকে। আচ্ছা আশরাফ ভাই, ঘটনা কি, ইমেলের ইনবক্সে একেবারে ভর্তি দেখতে পাচ্ছি, শ্রোতারা চিঠি লেখা বাড়িয়ে দিলেন নাকি?
আপনি এবং আব্দুর রশিদ ভাই যখন দেশে ছিলেন, তখন আইআরআইবি ফ্যান ক্লাব বাংলাদেশ মাসিক শ্রেষ্ঠ পত্রলেখক প্রতিযোগিতার আয়োজন করে, তাতে সাড়া দিয়ে অনেকেই চিঠি লিখছেন।
এটা কিন্তু একটা বড় ব্যাপার, বিশাল বড় ব্যাপার, আর এটা আমাদের জন্য অনেক বড় সুখবর। শ্রোতা বন্ধুরা, যত বেশি চিঠি লিখবেন তত সুন্দর করে অনুষ্ঠান সাজাতে পারবো আমরা।
একদম ঠিক বলেছেন আব্দুর রশিদ ভাই। তো বেশি বেশি চিঠি লেখার জন্য শ্রোতাদের ধন্যবাদ জানিয়ে প্রথম চিঠিটি পড়ে শোনাচ্ছি। বাংলাদেশের কুড়িগ্রামের ভরুঙ্গামারি থেকে এটি পাঠিয়েছেন আব্দুল কুদ্দুস মাস্টার। তিনি আইআরআইবি ফ্যান ক্লাব রংপুর বিভাগীয় শাখার সাধারণ সম্পাদক।
অনেকদিন পর আব্দুল কুদ্দুস ভাইয়ের চিঠি পেলাম, তো তিনি কি লিখেছেন চিঠিতে?
প্রীতি মিশ্রিত একরাশ ভালোবাসা আর শরতে শুভ্র কাশফুলের শুভেচ্ছা জানাবার পর তিনি লিখেছেন, দেশ বিদেশের কবি সাহিত্যিক গুণীজন মনীষী মহামনীষীগণের জীবন সম্পর্কে জানতে আমার বরাবরই ভালো লাগে। শুধু ভালো লাগাই নয়, বরং মনীষীদের জীবনী শুনলে বা পড়লে তা থেকে অনেক অমূল্য রত্ন সঞ্চয় করে নিজের জীবনে প্রতিফলন ঘটানো যায়। সেদিক থেকে আমার প্রিয় বেতারে তথা রেডিও তেহরান বাংলায় সংযোজিত ধারাবাহিক অমর মনীষী আল ফারাবি নিঃসন্দেহে শ্রোতাদের জন্য অনন্য এক উপহার। এজন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানাচ্ছি অসংখ্য আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
ভাই আব্দুল কুদ্দুস মাস্টার, আপনাকেও আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি, আশা করি এখন থেকে নিয়মিত লিখবেন।
আব্দুল কুদ্দুস ভাইয়ের চিঠি কিন্তু এখনো শেষ হয়নি। তিনি ইরানের নারী জাগরণের ক্ষণজন্মা কবি পারভিন এতেসামির জন্ম, শৈশব, পারিবারিক এবং প্রাতিষ্ঠানিক শিক্ষা এছাড়া সাহিত্যকর্ম সম্পর্কে জানতে চেয়েছেন।
পারভিন এতেসামির মতো প্রথিত যশা কবির জীবন ও কর্ম নিয়ে প্রিয়জনের এই সংক্ষিপ্ত আসরে আলোচনা করা সম্ভব নয় ভাই, এ নিয়ে আলাদা একটা অনুষ্ঠান প্রচার করা যায় কিনা তা আমরা ভেবে দেখব।
তবে আজ অন্তত এটুকু বলা যায় যে বিংশ শতাব্দীর প্রথম দিকে ইরানে যে সকল কবি ও সাহিত্যিক ফার্সি ভাষা ও সাহিত্যকে উন্নতির দিকে এগিয়ে নিয়েছেন তাঁদের অন্যতম ছিলেন পারভিন এতেসামি। তাঁর কবিতায় মানব জীবনের চিত্র তুলে ধরা হয়েছে। পারভিন এতেসামি 1907 খ্রিস্টাব্দের 16 মার্চ ইরানের তাবরিজ শহরে জন্মগ্রহণ করেন। মাত্র 35 বছরের জীবনকালে খুব বেশি সাহিত্য রচনা করতে পারেননি তিনি। তাঁর রচিত সকল কবিতা ফার্সি 1314 সালে দিওয়ানে পারভিন এতেসামি শিরোনামে একটি গ্রন্থাকারে প্রথমবারের মতো প্রকাশিত হয়। এতে রয়েছে 50,000-এর অধিক পংক্তি।
ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার বহরমপুর থানার নওপাড়া থেকে নিজামুদ্দিন শেখ পাঠিয়েছেন এবারের মেইলটি। তিনি লিখেছেন, রেডিও তেহরানের বাংলা অনুষ্ঠানের আমি একজন নিয়মিত ও ভক্ত শ্রোতা। 27 সেপ্টেম্বর তারিখে মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লামের জন্মবার্ষিকী উপলক্ষে রেডিও তেহরানের বিশেষ আলোচনা আমার হৃদয়ে যেমন গভীর রেখাপাত করেছে, তেমনি বিশ্ব মুমিনের হৃদয়ে একে দিয়েছে রাসুলের উপর ভালোবাসার এক গভীর ক্ষতচিহ্ন।
ভাই নিজামুদ্দিন শেখ, আমাদের একটি অনুষ্ঠান সম্পর্কে ভালো লাগার অনুভূতি প্রকাশ করে চিঠি লেখাই আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসরের পরের মেলটি এসেছে বাংলাদেশের টাঙ্গাইলের ঘাটাইল থানার আকন্দের বাইত থেকে, আর পাঠিয়েছেন মোবারক হোসেন ফণী। আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাবার পর তিনি লিখেছেন, ইরানি গোলাপ নিয়ে নানা জনে নানা কথা বলে, আমারও জানার কৌতূহল ইরানে কত রঙের গোলাপ পাওয়া যায়, সারা বছরে কি গোলাপ থাকে?
ফণী ভাইয়ের কৌতূহল নিবারণের জন্য বলছি, ইরানে অন্তত 18 প্রকারের গোলাপ ফুলের চাষ হয়। এদেশের প্রায় 20 প্রদেশে 14,000-এর বেশি জায়গা জুড়ে চাষ হয় গোলাপের। পরিসংখ্যান অনুযায়ী সমগ্র পৃথিবীতে সবচেয়ে বেশি গোলাপের চাষ হয় ইরানে। আর হ্যাঁ, ইরানে সারা বছরই গোলাপ ফুল পাওয়া যায়।
মোবারক হোসেন ফণী ভাইকে ধন্যবাদ প্রশ্নটির জন্য, আশা করি তার কৌতূহল মিটেছে। বাংলাদেশের গোপালগঞ্জের জলির পাড় থেকে গোপালগঞ্জ ইন্টারন্যাশনাল রেডিও ক্লাবের সভাপতি বিধান চন্দ্র টিকাদার পাঠিয়েছেন আসরের এবারের মেইলটি। তিনি লিখেছেন, আমি নিয়মিত রেডিও তেহরানের বাংলা অনুষ্ঠান শুনে থাকি। শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত দিয়ে অনুষ্ঠান শুরু হয়, এই তেলাওয়াত আমার খুব ভালো লাগে। এছাড়া সাপ্তাহিক সকল অনুষ্ঠান আমার খুব প্রিয়।
ভাই বিধান চন্দ্র টিকাদার, নিয়মিত মেইল করে আমাদের অনুষ্ঠান সম্পর্কে মতামত জানানোর জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আশা করি চিঠি লেখা অব্যাহত রাখবেন। আসরের পরের মেলটি এসেছে বাংলাদেশ থেকে, আর পাঠিয়েছেন IRIB ফ্যান ক্লাব বাংলাদেশের সভাপতি জাকারিয়া চৌধুরী যুবরাজ। তিনি লিখেছেন, রেডিও তেহরান বাংলা বিভাগের বিশ্ব সংবাদ সহ অন্যান্য অনুষ্ঠান দিন দিন জনপ্রিয় হচ্ছে, লাইভ অনুষ্ঠানে শ্রোতাদের সফল উপস্থিতি তা প্রমাণ করছে। বর্তমান সময়ে IRIB ফ্যান ক্লাব রংপুর বিভাগীয় কমিটির সদস্যদের ফেসবুক লাইভে সর্ব উপস্থিতি সকলের নজরে এসেছে বলে আমি বিশ্বাস করি। এই ধারাবাহিকতা বজায় রাখতে IRIB ফ্যান ক্লাব বাংলাদেশ শ্রোতাদের জন্য চলমান বিশেষ কুইজ ও পত্রলেখা প্রতিযোগিতা চলতি বছরের শেষ পর্যন্ত চালু রাখবে।
বাংলাদেশে রেডিও তেহরানের শ্রোতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় যুবরাজ চৌধুরী ভাইকে অসংখ্য ধন্যবাদ। আর শ্রোতা বন্ধুরা, আপনারা নিশ্চয়ই জানেন যে গত আগস্ট মাসে রেডিও তেহরানের শ্রেষ্ঠ শ্রোতা নির্বাচিত হয়েছেন IRIB ফ্যান ক্লাব কিশোরগঞ্জের ক্রীড়া সম্পাদক মিয়া মোহাম্মদ সিদ্দিক। এ বিষয়ে তাঁর অনুভূতি জানতে চাইলে তিনি বললেন,
আমাকে আগস্ট মাসের শ্রেষ্ঠ শ্রোতা নির্বাচিত করায় রেডিও তেহরান বাংলা বিভাগের সকল কর্মকর্তা কলা কৌশলীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। আমি শ্রোতাদের উদ্দেশ্যে কিছু বলতে চাই। আপনারা যারা রেডিও তেহরানকে ভালোবাসেন, তারা রেডিও তেহরানের বাংলা বিভাগের সকল অনুষ্ঠান যেমন বিশ্ব সংবাদ, দৃষ্টিপাত, কথাবার্তা সহ সকল বিশেষ অনুষ্ঠান, সাপ্তাহিক অনুষ্ঠান শুনুন, বিশ্বকে জানুন, নিজেকে গড়ে তুলুন। রেডিও তেহরান শুনলে সব শোনা যায়। রেডিও তেহরান একটি খোলা বইয়ের মতো। আমার ছোট্ট একটা প্রস্তাব, নতুন শ্রোতারা রেডিও বা কোনো ব্যবস্থা না থাকায় ফেসবুক লাইভে অনুষ্ঠান শুনে থাকেন, ওয়েবসাইটেও কেউ শুনে থাকেন, তাই এটি যেন পর্যাপ্ত ব্যবস্থা থাকে। কোনো সমস্যা হলে নোটিশে জানিয়ে দিলে সুবিধা হয়।
মাসিক শ্রেষ্ঠ শ্রোতা নির্বাচিত হয় মিয়া মোহাম্মদ সিদ্দিক ভাই, আপনাকে অভিনন্দন জানাচ্ছি। আর হ্যাঁ, ওয়েবসাইটে নিরবচ্ছিন্নভাবে লাইভ অনুষ্ঠান সম্প্রচারের বিষয়ে আপনার প্রস্তাবটির জন্য ধন্যবাদ। আশা করি নিয়মিত যোগাযোগ রাখবেন।
প্রিয় শ্রোতা, আপনি যদি রেডিও তেহরানের বার্ষিক ও মাসিক শ্রেষ্ঠ শ্রোতা প্রতিযোগিতায় অংশ নিতে চান, কিংবা আপনার মূল্যবান মতামত, পরামর্শ ও সাক্ষাৎকার প্রিয়জনে অথবা অনলাইনে প্রচার করতে চান, তাহলে চিঠি লিখুন এই ঠিকানায় রেডিও তেহরান 1982@gmail.com অথবা রেডিও তেহরান @ws.irib.ir।
ভারতের পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার শীতলকুচি থানার গাদুপোতা থেকে শহীদুল ইসলাম পাঠিয়েছেন এবারের মেলটি। তিনি লিখেছেন, গত 28 সেপ্টেম্বর তারিখে পবিত্র ঈদে মিলাদুননবী উপলক্ষে রংধনু আসরে প্রচারিত বিশেষ অনুষ্ঠানটি শুনলাম। অনুষ্ঠানে কবি কাজী নজরুল ইসলামের লেখা তোরা দেখে যা আমিনা মায়ের কোলে সঙ্গীতটি চমৎকার করে পরিবেশন করে শিশুশিল্পী রাইসা অনুষ্ঠানে বিশ্বনবীর জীবন ও আদর্শ সম্বন্ধে কিছু আলোচনা করা হয়, যা আমার খুব ভালো লেগেছে। শিক্ষণীয়, জ্ঞান সমৃদ্ধ এবং হৃদয়স্পর্শী বিশেষ অনুষ্ঠানটি প্রচার করার জন্য রেডিও তেহরানের সঙ্গে যুক্ত সকল কর্মকর্তাদের অসংখ্য ধন্যবাদ জানাই। অনুষ্ঠানে কবি কাজী নজরুল ইসলামের লেখা তোরা দেখে যে আমিনা মায়ের কোলে সঙ্গীতটি চমৎকারভাবে পরিবেশন করে শিশুশিল্পী রাইসা। অনুষ্ঠানে বিশ্বনবীর জীবন ও আদর্শ সম্বন্ধে কিছু আলোচনা করা হয়, যা আমার খুবই ভালো লেগেছে। শিক্ষণীয়, জ্ঞান সমৃদ্ধ এবং হৃদয়স্পর্শী বিশেষ অনুষ্ঠানটি প্রচার করার জন্য রেডিও তেহরানের সঙ্গে যুক্ত সকল কর্মকর্তাদের অসংখ্য ধন্যবাদ জানায়।
পবিত্র ঈদে মিলাদুননবী উপলক্ষে রংধনু আসরে প্রচারিত বিশেষ অনুষ্ঠানটি আপনার ভালো লেগেছে জেনে আমাদেরও ভালো লাগলো। চিঠি লিখে বিষয়টি জানানোই শহীদুল ইসলাম ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। বাংলাদেশের কুষ্টিয়া জেলার খাদিমপুর বাজার থেকে মোখলেসুর রহমান পাঠিয়েছেন 7টি মেইল। একটিতে তিনি লিখেছেন, যাকে ভালোবাসি তাকে না লিখে কি থাকা যায়? ভালোবাসা আর ভালো লাগার টানেই আমি রেডিও তেহরানের বাংলা বিভাগের জন্মলগ্ন থেকে আজ অবধি প্রিয় বেতারের তথ্য ও তত্ত্বে ভরপুর চমৎকার সব জ্ঞানগর্ভ অনুষ্ঠানগুলো নিরবিচ্ছিন্নভাবে শুনে যাচ্ছি।
এরপর তিনি 13 থেকে 17 সেপ্টেম্বর পর্যন্ত 5 দিনের অনুষ্ঠানমালার উপর আলোকপাত করেছেন। মনোগ্রাহী, শিক্ষণীয় এবং জ্ঞানগর্ভ অনুষ্ঠানগুলো উপহার দেওয়ার জন্য রেডিও তেহরানের বাংলা বিভাগের সবাইকে তিনি ধন্যবাদও জানিয়েছেন।
ভাই মোখলেসুর রহমান, আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি নিয়মিত চিঠি লিখে মতামত জানানোর জন্য। বাংলাদেশের কিশোরগঞ্জের গুরুদয়াল সরকারি কলেজের সহকারী অধ্যাপক মোহাম্মদ শাহাদত হোসেন পাঠিয়েছেন এবারের মেইলটি। তিনি লিখেছেন, বর্তমান যুগে তথ্য পাওয়ার এক অসাধারণ মাধ্যম রেডিও তেহরান। বিশ্বে অসংখ্য গণমাধ্যম থাকলেও অধিকাংশ গণমাধ্যম ইসলাম ও মুসলিম বিশ্বের খবরাখবর এড়িয়ে চলে, ফলে মুসলমান সমাজ সঠিক ও নির্মোহ খবর থেকে বঞ্চিত হয়। তবে তাদের সে চাহিদা মিটিয়ে যাচ্ছে ইসলামী প্রজাতন্ত্র ইরান থেকে প্রচারিত রেডিও তেহরান। ফলে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও রেডিও তেহরানের এক বিশাল শ্রোতাগোষ্ঠী সৃষ্টি হচ্ছে। তারা নিজের দেশের খবরের জন্য, ইসলামী বিশ্বের খবরের জন্য, মুসলিম জনগোষ্ঠীর খবরের জন্য রেডিও তেহরানের উপর পুরোপুরি নির্ভরশীল।
রেডিও তেহরান সম্পর্কে চমৎকার মূল্যায়নের জন্য শাহাদাত ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ। এবারের মেইলটি এসেছে রংপুরের পূর্ব গোয়ালু থেকে, আর পাঠিয়েছেন আইআরআইবি ফ্যান ক্লাব বাংলাদেশের রংপুর বিভাগের সভাপতি ডক্টর মোহাম্মদ মোস্তাফিজুর রহমান। তিনি লিখেছেন, চলতি বছরের গত 7 জুলাই তারিখে প্রতিষ্ঠিত হয় 51 সদস্য বিশিষ্ট আইআরআইবি ফ্যান ক্লাব বাংলাদেশ রংপুর বিভাগ। প্রতিষ্ঠা লগ্ন থেকেই কমিটির সদস্যগণ নিয়মিত রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছে এবং মতামত জানিয়ে পত্র লিখছে। অত্যন্ত আনন্দের বিষয় যে রেডিও তেহরানের অনুষ্ঠান শ্রবণে শ্রোতাদের সংখ্যায় রংপুর বিভাগীয় কমিটির সদস্যরাই শীর্ষে।
এরপর তিনি লিখেছেন, রেডিও তেহরানের অনুষ্ঠানের আলাদা মোহ এবং বৈশিষ্ট্য আছে যা সহজেই শ্রোতাদের মনকে আকৃষ্ট করে। গত 18 সেপ্টেম্বর তারিখে প্রচারিত প্রিয়জন এবং 19 সেপ্টেম্বর তারিখে প্রচারিত গল্প ও প্রবাদের গল্প আমার অত্যন্ত ভালো লেগেছে। এজন্য রেডিও তেহরান কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই।
আজকের আসরের শেষ মেইলটি পাঠিয়েছেন মোহাম্মদ মান্নান আলী। এ শ্রোতাবন্ধু তার ঠিকানা উল্লেখ করেননি। তিনি লিখেছেন, রেডিও তেহরান হল বহির্বিশ্ব সংবাদ মাধ্যমগুলোর মূল স্তম্ভ। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করার কারণে অনেক বছর ধরে যোগাযোগ রেখে চলেছি আপনাদের সাথে। বর্তমানে বিশ্ব সংবাদ, দৃষ্টিপাত, প্রিয়জন, রংধনু, সোনালী সময় এবং আলাপন বেশি ভালো লাগে।
মতামত জানিয়ে চিঠি লেখার জন্য মান্নান আলী ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ। আশা করি পরের মেইলে আপনার পূর্ণ ঠিকানা উল্লেখ করবেন।
তো শ্রোতা বন্ধুরা, অনুষ্ঠান থেকে বিদায় নেয়ার আগে আপনাদের জন্য রয়েছে একটি নাতে রাসুল। এটির কথা ও সুর মাহফুজ বিল্লাহ শাহির, আর গেয়েছেন সমন্বিত সাংস্কৃতিক সংসদ বা সশাসের কণ্ঠশিল্পীরা।
তো বন্ধুরা, আপনারা নাতটি শুনতে থাকুন, আর আমরা বিদায় নিই প্রিয়জনের আজকের আসর থেকে।
মন মাঝি মন মাঝি ঢেউ দুলে দুলে বৈঠা বেজাই পাল তুলে তুলে মন মাঝি মন মাঝি ঢেউ দুলে দুলে বৈঠা বেজাই আই পাল তুলে তুলে সোনার ওই মদিনায় সোনার ওই মদিনায় সাল্লাল্লাহু আলাইহি সালাম sallallahu alayhi salam sallallahu alayhi salam sallallahu alayhi salam
tere hazar nadi mari sagor dheu nobir deshe jabo ar jabe ki keu
aa পেরিয়ে হাজার নদী মাড়িয়ে সাগর ঢেউ নবীর দেশে যাব আর যাবে কি কেউ
ভয় পাবো না ঝড় বাতাসার বৈরি আবহাওয়ায়
ভয় পাবো না ঝড় বাতাসার বৈরি আবহাওয়ায় সোনা
সোনা।
পারস্য উপসাগর থেকে বঙ্গোপসাগর রেডিও তেহরান সঙ্গে হোক আপনার আমার।
আপনি অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। এবার রয়েছে প্রাত্যহিক আয়োজন কথাবার্তা।
সুপ্রিয় শ্রোতা বন্ধুরে, রেডিও তেহরানের প্রাত্যহিক আয়োজন কথাবার্তার আসরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ। আশা করছি আপনারা ভালো আছেন। আজ 9ই অক্টোবর সোমবারের কথাবার্তার আসরের শুরুতে ঢাকা ও কলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। প্রথমে বাংলাদেশের শিরোনাম, রিজার্ভ 10 বিলিয়নে নামলে বিপদ, IMF এর সহায়তা নাও মিলতে পারে, রেহমান সোবহান প্রথম আলো। ইত্তেফাকের শিরোনাম, দেশে চিকিৎসা নেই, খালেদাকে দ্রুত বিদেশে পাঠানোর পরামর্শ। মার্কিন পর্যবেক্ষক দলকে নির্বাচন অবাধ ও সুষ্ঠুভাবে অনুষ্ঠানে আমরা অঙ্গীকারবদ্ধ, বললেন প্রধানমন্ত্রী, ডেইলি স্টার বাংলা। যুগান্তর লিখেছে, শেখ হাসিনার অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়, বিএনপি। বিএনপি নেতা হাবিব শাহজাহান সহ 15 জনের বিরুদ্ধে 4 বছরের কারাদণ্ড, মানব জমিন। কলকাতার শিরোনাম, সংবাদ মাধ্যম নিষেধ, নিষেধ মোবাইলের ছবি, 7 বঞ্চিত আর চিঠি নিয়ে রাজভবনে অভিষেক আনন্দবাজার পত্রিকা। সংবাদ প্রতিদিন লিখেছে, এবার কংগ্রেস শাসিত 4 রাজ্যে জাতিগত জনগণনা, দলীয় বৈঠক শেষে ঘোষণা রাহুলের। 2 বছরে বিজেপির 7 বার মিছিল রাজভবনের বাইরে, 144 ধারা প্রসঙ্গে রাজ্যপালকে প্রশ্ন অভিষেকের আজকাল। গণশক্তি শিরোনাম, কংগ্রেস বিজেপির সরাসরি লড়াই 3 রাজ্যে। শ্রোতাবন্ধুরা, শিরোনামের পর এবার বাংলাদেশের জাতীয় দৈনিকগুলোর গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত। দেশে চিকিৎসা নেই, খালেদাকে দ্রুত বিদেশে পাঠানোর পরামর্শ। ইত্তেফাকের এ খবরে বলা হয়েছে, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা আশঙ্কাজনক, তাকে এখন CCU-তে রাখা হয়েছে। বর্তমান শারীরিক অবস্থার প্রেক্ষিতে তার পরবর্তী ধাপের চিকিৎসা বাংলাদেশে করার ব্যবস্থা, মেশিনারি, জনবল এবং চিকিৎসক নেই বলে মত দিয়েছে 17 জনের সম্মিলিত মেডিকেল বোর্ড। এ অবস্থায় তাকে দ্রুত বিদেশে পাঠিয়ে চিকিৎসার ব্যবস্থা করার পরামর্শ দেওয়া হয়েছে। সোমবার সকালে ঢাকার এভার কেয়ার হাসপাতালে সংবাদ সম্মেলনে খালেদা জিয়ার সম্মিলিত মেডিকেল বোর্ড এ তথ্য জানায়, বার্ধক্যজনিত কারণে রোগ না সঠিক চিকিৎসার অভাবে খালেদা জিয়ার অবস্থা আশঙ্কাজনক হয়েছে বলেও জানানো হয়েছে। দৈনিক ইত্তেফাকের খবরে লেখা হয়েছে, ঢাকায় সফররত যুক্তরাষ্ট্রের প্রাক নির্বাচন পর্যবেক্ষক প্রতিনিধি দল বাংলাদেশে একটি ভালো নির্বাচন দেখতে চায় বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, তারা কোনো বিষয়ে মধ্যস্থতা করতে আসেনি, তারা বাংলাদেশে একটা ভালো নির্বাচন দেখতে চায়। আমরাও বলেছি, অবাধ সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানে আমরা অঙ্গীকারবদ্ধ, আমরা সেভাবে কাজ করে যাচ্ছি। আর প্রথম আলো এ সম্পর্কে লিখেছে, ঢাকায় সফররত মার্কিন প্রাক নির্বাচনী পর্যবেক্ষক দলের সঙ্গে বৈঠকে বিএনপি নেতারা আওয়ামী লীগ সরকারের পদত্যাগ ও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনে তাদের একদফা দাবি সমর্থনে যুক্তি তুলে ধরেছেন। যুগান্তর লিখেছে, বিএনপি বলেছে শেখ হাসিনার অধীনে দেশে সুষ্ঠু, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য নির্বাচন সম্ভব নয়। রিজার্ভ 10 বিলিয়নে নামলে বিপদ, IMF এর সহায়তা নাও মিলতে পারে, বলেছেন অর্থনীতিবিদ রেহমান সোবহান। প্রথম আলোর অর্থনীতি বিষয়ক এ খবরে লেখা হয়েছে, দেশে রিজার্ভ এখন যা আছে তার চেয়ে কমে গেলে বিপদ হতে পারে বলে মনে করেন রেহমান সোবহান। বাংলাদেশের রিজার্ভ যেভাবে ধারাবাহিকভাবে কমছে তার সঙ্গে শ্রীলঙ্কার মিল খুঁজে পান তিনি। শীর্ষস্থানীয় এই অর্থনীতিবিদ বলেন, দেশের আর্থিক খাতে সংস্কৃতিতে বড় পরিবর্তন এসেছে। ঋণ নেয়ার পর ফেরত না দেওয়াটা নিয়মে পরিণত হয়েছে। এটা করার জন্য বড় ব্যবসায়ী নয়, বরং যারা এসব করছেন তারা নিজেদের বড় রাজনীতিক হিসেবে পরিচয় দিচ্ছেন। তবে মানবজমিনের একটি খবরে বলা হয়েছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, অনেক রকম প্রতিবন্ধকতা আসবে, কারণ আমাদের শত্রু বাইরে থেকে আসতে হয় না, দেশের ভেতরেও আছে, আর রিজার্ভ নিয়ে এত চিন্তার কিছু নেই। শিক্ষা কর্মকর্তার ঘুষের রেট, প্রধান শিক্ষক নিয়োগে 1,00,000, কর্মচারী 60,000, যুগান্তরের এ খবরে বলা হয়েছে, নিয়মিত আসেন না অফিসে, উপস্থিত থাকেন না কোনো জাতীয় দিবসের সরকারি কর্মসূচিতে, সরকারি বেসরকারি কারো ফোনই তিনি রিসিভ করেন না। তবে কড়াই গণ্ডায় ঘুষ আদায়ে তার জুড়ি মেলাফার। গোদাগাড়ি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার দুলাল আলমের বিরুদ্ধে পাহাড় সমান অভিযোগ জমা হলেও কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। শিক্ষা বিভাগের উদাসীনতায় ঘুষ আদায়ে বেপরোয়া হয়ে উঠেছেন শিক্ষা বিভাগের এই কর্মকর্তা। এবারে কলকাতার কয়েকটি খবরের বিস্তারিত। সংবাদ প্রতিদিন সহ বেশ কয়েকটি দৈনিকের খবরে লেখা হয়েছে, 5 রাজ্যে বিধানসভা নির্বাচনের দিন ঘোষণা করল নির্বাচন কমিশন। 7 নভেম্বর থেকে শুরু হবে 5 রাজ্যের ভোট গ্রহণ প্রক্রিয়া। ওই মাসের মধ্যেই নির্বাচন সেরে ফেলতে হবে বলে জানালো কমিশন। 3 ডিসেম্বর একসঙ্গেই 5 রাজ্যের ভোট গণনা হবে। রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্রিশগড়, তেলেঙ্গানা এবং মিজোরামে এই 5টি রাজ্যে নির্বাচন হবে চলতি বছরের শেষে। একমাত্র ছত্রিশগড়েই 2 দফায় নির্বাচন হবে বলে জানিয়েছে কমিশন। এ সম্পর্কে গণশক্তি শিরোনামে রকম কংগ্রেস বিজেপি সরাসরি লড়াই 3 রাজ্যে বিস্তারিত খবরে লেখা হয়েছে, 2024 লোকসভা নির্বাচনের আগে বিভিন্ন অংশই মনে করছিল 5 রাজ্যের নির্বাচনের সঙ্গেই হবে লোকসভা ভোট, তা হচ্ছে না। কিন্তু লোকসভা ভোটের আগে এই পর্বের নির্বাচন কংগ্রেস এবং বিজেপি দুদলই গুরুত্বপূর্ণ পরীক্ষার মুখে। রাজস্থান, ছত্রিশগড় এবং মধ্যপ্রদেশে লড়াই সরাসরি কংগ্রেস এবং বিজেপির। 5 রাজ্যের মধ্যে কেবল মধ্যপ্রদেশে সরকারে আছে বিজেপি। 2018 সালে এই রাজ্যের বিধানসভা নির্বাচনে জয়ী হয় কংগ্রেস। এবার কংগ্রেস শাসিত 4 রাজ্যে জাতিগত জনগণনা, দলীয় বৈঠক শেষে ঘোষণা রাহুলের। সংবাদ প্রতিদিনের এ খবরে লেখা হয়েছে, 5 রাজ্যে বিধানসভা নির্বাচনের দিন ঘোষণা করেছে জাতীয় নির্বাচন কমিশন। 7 নভেম্বর থেকে শুরু হবে ভোট গ্রহণ প্রক্রিয়া। তার আগে দলীয় কৌশল নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক করল কংগ্রেস। সেখানে সর্বসম্মতিক্রমে জাতিগত জনগণনার বিষয়ে সিদ্ধান্ত হল, শীঘ্রই কংগ্রেস শাসিত 5 রাজ্যে জাতিগত জনগণনা হবে, জানালেন রাহুল গান্ধী। কংগ্রেস নেতৃত্বে সাফ কথা, দেশ জাতিগত জনগণনা চাই, বিজেপি না চাইলে সরে যাক। ঘণ্টা চারেকের বৈঠকে সর্বসম্মতিক্রমে জাতিগত জনগণনার বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। 5 রাজ্যের ভোটের আগে বিজেপির উপর জাতিগত জনগণনার বিষয়ে চাপ সৃষ্টি করা হবে। রাহুল বলেন, শ্রেণী বা ধর্মের বিষয় নয়, এটা গরিবের প্রসঙ্গ। এক দেশের মধ্যে 2টো দেশ, একটি আদানিজির, অন্য বাকিদের। জাতিগত জনগণনা হলে দেশের ছবিটা পরিষ্কার হবে। তো শ্রোতা বন্ধুরা, কথাবার্তার আজকের আসর এখানেই গুটিয়ে নিচ্ছি, আবারও কথা হবে আগামী আসরে। ততক্ষণ সবাই ভালো ও সুস্থ থাকুন।
আপনি অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। এবারে বিশ্ব সংবাদের প্রধান কয়েকটি শিরোনাম আবারও জানিয়ে দিচ্ছি। ফিলিস্তিনের প্রতিরোধ সংগ্রামীদের মোকাবেলায় ব্যর্থতার কথা স্বীকার করলেন ইসরায়েলি মুখপাত্র। সব ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দিতে বলল হামাস। ফিলিস্তিনিদের অভিযানে নিহত ইসরায়েলির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 800 জনে। গাজায় শহীদের সংখ্যা 560। লেবানন সীমান্তে ব্যাপক উত্তেজনা। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে লিভার প্রতিস্থাপনে জরুরি ভিত্তিতে বিদেশে নেওয়া দরকার বলে জানিয়েছে দেশটির একটি মেডিকেল বোর্ড। এবং ফিলিস্তিন ও হিজবুল্লাহ ইসরায়েলের মধ্যে চলমান সংঘর্ষে সিপিআইএম এর উদ্বেগ প্রকাশ, ফিলিস্তিনি জনগণের বৈধ অধিকার নিশ্চিত করার দাবি। এবারে আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানা, আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com। সরাসরি যোগাযোগের ঠিকানা বাংলা প্রোগ্রাম রেডিও তেহরান, পোস্ট বক্স নাম্বার 6767, তেহরান 19395 ইসলামিক রিপাবলিক অফ ইরান। বাংলাদেশে আমাদের ঠিকানা বাংলা অনুষ্ঠান রেডিও তেহরান, জিপিএ বক্স নম্বর 4002, ঢাকা 1000 বাংলাদেশ। আর ভারতে আমাদের ঠিকানা বাংলা প্রোগ্রাম রেডিও তেহরান, পোস্ট বক্স নম্বর 4222, নিউ দিল্লি 110048, ইন্ডিয়া। শ্রোতা বন্ধুরা, আপনারা সবাই ভালো সুস্থ থাকুন এই কামনা করে আজ এখানেই বিদায় চাইছি। খোদা হাফেজ।
Տեհրանն է խոսում։ Իրանի իսլամական հանրապետության ձայնի հայերեն ռադիո ժամն եք լսում։